শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অধিবেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অধিবেশনে থাকছে ঢাকা থেকে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া তিনজন রোহিঙ্গা যুবক পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
ঢাকার রিপোর্টাররা ছাড়াও রয়েছে কলকাতা রিপোর্টার পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাজ্যের গড়পড়তা শহর ও গ্রামীণ এলাকায় 39.28% মানুষের কাছে প্রধান ইস্যু কর্মসংস্থান।
অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে।
You know, I look at some of these asylum people, they're gang members, and they say, I fear for my life. They're the ones that are causing fear for life.
সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। শুক্রবার রাতে জাতিসংঘের মহাসচিবের লিবিয়ার রাজধানী ত্রিপোলি ত্যাগের পরপরই আবারও সেখানে লড়াই শুরু হয়। সেদেশে মহাসচিব 3 দিনের সফরে গিয়েছিলেন এবং লড়াই থামানোর আহ্বান জানান। অ্যান্টনিও গুটেরেস বলেন, আমি গভীর উদ্বেগ এবং ভারাক্রান্ত মন নিয়ে লিবিয়া ত্যাগ করছি, তবে আমি এখনও আশা করছি যে ত্রিপোলি এবং আশপাশের এলাকায় রক্তাক্ত সংঘাত এড়ানো সম্ভব হবে। দেশের পূর্বাঞ্চলে ক্ষমতাধারী জেনারেল খলিফা হাফতারের অধীনস্থ বাহিনী এখন রাজধানীর দিকে সরে আসছে। রাজধানী নিয়ন্ত্রণে আছে জাতিসংঘ সমর্থিত প্রেসিডেন্সিয়াল পর্ষদ এবং প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজ। ওই বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে প্রবেশ করলে শহরে সুরক্ষায় নিয়োজিত মিলিশিয়া তাদের মোকাবিলা করবে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে যে সশস্ত্র লোকেরা গত মাসে দক্ষিণ পূর্ব নাইজারের দিফা এলাকায় আক্রমণ চালিয়ে বহু অসামরিক লোকজনকে হত্যা এবং স্থানচ্যুত করেছে। নাইজেরিয়া ও চাঁদের মধ্যবর্তী এই দিফা অঞ্চলে প্রায় 2 লক্ষ শরণার্থী ও বাস্তুচ্যুত লোকজন বাস করে, যারা কিনা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলার শিকার হয়েছিল। জিনিভা থেকে ভয়েস অফ আমেরিকার জন্য পাঠানো এক প্রতিবেদনে লিজা শ্লাইন জাতিসংঘের কর্মকর্তাদের সূত্রে বলেছেন যে লেক চাঁদের এলাকায় বোকো হারাম বা বোকো হারাম সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীদের বর্ধিত কর্মকাণ্ডের কারণে সহিংসতা এবং বাস্তুচ্যুত হবার ঘটনা ক্রমশই বেড়ে গেছে। তারা বলছে, 2018 সালে যেখানে গোটা বছরে 107 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছিল, সেখানে গত এক মাসেই 88 জন অসামরিক মানুষ মারা গেছে। মানবিক বিষয় সমন্বয়কের দপ্তরের একজন মুখপাত্র বলছেন, এইসব সশস্ত্র গোষ্ঠীর কৌশল পরিবর্তন হবার কারণে আক্রমণের সংখ্যা এবং অসামরিক লোকের প্রাণহানি ক্রমশই বেড়ে গেছে। সুতরাং কেবল যে সশস্ত্র লোকেরা সশস্ত্র লোকেদের বিরুদ্ধে লড়ছে তা নয়, সশস্ত্র লোকেরা অসামরিক লোকজন, পরিবার, নারী ও শিশুদের বিরুদ্ধেও লড়ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে মার্চ মাসে 21 বার আক্রমণ চালানো হয়েছে, যে কারণে প্রায় 18,500 লোক নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাতে বলা হয়েছে, এর ফলে ডিফা এবং আশপাশের এলাকাগুলোতে স্থানচ্যুত লোকজন ও শরণার্থীরা ভিড় করছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ প্রচারের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার ঢাকায় ফেক নিউজ ও হেট স্পিচ শীর্ষক এক সেমিনারে এমন সতর্কবার্তা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
আইনমন্ত্রী বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাবদিহির আওতায় আনতে হবে। গুজব বন্ধে মূলধারার সংবাদ মাধ্যমকে সত্য এড়ানো বা নীরব থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি অভিযোগ করেন, অধিকাংশ অনলাইন সংবাদ মাধ্যমে সত্যতা যাচাই না করেই সংবাদ পরিবেশন করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ভুয়া সংবাদ রোধে দেশের মূলধারার সংবাদ মাধ্যমের সহযোগিতার খাত প্রসারিত করার আহ্বান জানান। ভুয়া সংবাদ প্রতিরোধে অনলাইন পোর্টালগুলোর জন্য নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান আইনমন্ত্রী। সেমিনারে অংশ নেয়া গণমাধ্যম বিশেষজ্ঞরা ভুয়া সংবাদ সৃষ্টি এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে সামাজিক ও রাজনৈতিক ঝুঁকির নানা দিক নিয়ে আলোচনা করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের সুপারিশে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছে। এই অবস্থায় সংবাদ মাধ্যমে লেখালেখি এবং বলাবলি হচ্ছে তার মুক্তি নিয়ে। বিএনপি জামিন চেয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
বিএনপি জামিন চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সরকার এ ব্যাপারে অনেকটা নিশ্চুপই ছিল। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে তা নিয়ে সরকার ভেবে দেখবে। মন্ত্রী এটাও বলেন, প্যারোলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে হবে। সরকারি এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি ভাবছে বিএনপি জানতে চেয়েছিলাম দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি বললেন,
আমরা জামিন পাওয়ার যোগ্য, কারণ আমাদের যে মামলা আছে সেই মামলাতে এটা আইনগতভাবে আমরা জামিন পেতে পারি। প্যারোলের ব্যাপারটা তো আমরা বলিনি, এখন উনি বলছেন, আমরা সেটা এখন দেখবো, আমাদের বিএনপিকে আলোচনা করবো। উই হ্যাভ টেকেন এ ডিসিশন অ্যাজ ইয়েট।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে বেগম জিয়া কারাগারে রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং তাদের শরিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কক্সবাজারের আসন্ন বর্ষা মৌসুম মোকাবেলায় হাজার হাজার রোহিঙ্গাকে সাহায্য করতে জরুরি প্রস্তুতি নিচ্ছে। জিনেভায় ইউএনএইচসিআর এর সদর দপ্তর থেকে আমাদের সংবাদদাতা লিজা শ্লাইন জানাচ্ছেন যে সংস্থাটির মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই শরণার্থী সমস্যার জরুরি অবস্থার পাশাপাশি আরেকটি জরুরি অবস্থা নতুন করে সৃষ্টি হচ্ছে, বিশেষ করে যদি শরণার্থী শিবিরগুলি ঘূর্ণিঝড় কিংবা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্মুখীন হয়। তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান যে ভূমিধস রোধে রোহিঙ্গা ক্যাম্পে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারাও প্রায় 26,000 শরণার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, গত বছরও শরণার্থীদের বর্ষা মৌসুমে সুরক্ষা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তার ফলে কোনো জানমালের তেমন ক্ষতি হয়নি। তবে তিনি বলেন, ভয়টা হচ্ছে ওই শিবিরগুলোতে সরাসরি ঘূর্ণিঝড় আঘাত আনলে প্রায় 70% আশ্রয়কেন্দ্র বিধ্বস্ত হয়ে যেতে পারে। ওদিকে বাংলাদেশের টেকনাফ শরণার্থী শিবিরে 3 রোহিঙ্গা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে তারা 3 রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ 4 দেশীয় তৈরি অস্ত্র এবং 7 কার্তুজ জব্দ করেছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজারের টেকনাপ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া 3 রোহিঙ্গা যুবক পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে মোচনে ক্যাম্প সংলগ্ন হাবিবের গোনা পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই পাহাড়ি এলাকায় গভীর রাতে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ পরিস্থিতিতে পুলিশ ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 3 সন্ত্রাসীকে আটক করে পুলিশ। নিহতরা হল নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আমির হোসেনের পুত্র নুরুল আলম, ইউনুসের পুত্র মোহাম্মদ জুবাইর এবং ইমাম হোসেনের পুত্র হামিদুল্লাহ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলগুলো অনেক কথা বললেও ভোটারদের আসল ইস্যু কর্মসংস্থান, কৃষি পণ্যের দাম ও কৃষিতে ঋণের সুবিধে, এমনটাই বক্তব্য কিন্তু উঠে আসছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর একটি সমীক্ষায়। বিস্তারিত পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে আমাদের কলকাতা সংবাদদাতা।
রাজ্যের গড়পড়তা শহর ও গ্রামীণ এলাকায় 39.28% মানুষের কাছে প্রধান ইস্যু কর্মসংস্থান। যেখানে ভালো কাজ করাকে 5 দেয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ পেয়েছে 2.16। পাশাপাশি কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের সাফল্যের মান 2.26, ফসলের ভালো দাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যের সাফল্যের মান 2.22। 3 সমীক্ষায় গড় সাফল্য বলে ধরা হয়েছে। গ্রামীণ এলাকায় মানুষজন কৃষি ঋণ পাওয়াকে ভোটের প্রধান ইস্যু বলে মনে করছেন 49% মানুষ। এরপরই রয়েছে কৃষি পণ্যের ভালো দাম, 48%, কৃষিক্ষেত্রে ভর্তুকি 40% ও কর্মসংস্থান 45%। শহরের ক্ষেত্রে এরপরই রয়েছে বায়ু দূষণ 39% ও যানজট 39%। জল ও বায়ু দূষণ রোধের ক্ষেত্রে এই আর হল 2.92। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মালদ্বীপের ভোটদাতারা আজ সেখানকার সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। আজকের এই ভোটটি সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির জন্য গুরুত্বপূর্ণ। তাঁর জোটের মধ্যে ভাঙনের কারণে গণতান্ত্রিক স্বাধীনতা পুনরুদ্ধারের যে চেষ্টা তিনি করছেন তা ব্যাহত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ওই গণতান্ত্রিক স্বাধীনতাকে খর্ব করেছিলেন। থাইল্যান্ডের নতুন একটি রাজনৈতিক দলের নেতা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সম্মুখীন হয়েছেন। থানাথন জুয়ানগ্রুন গুরঙ্কিতকে আজ শনিবার জানানো হয়েছে যে এই রাষ্ট্রদ্রোহিতার মামলার সূত্রপাত 2015 সালে এক ছাত্র বিক্ষোভের সময় থেকে। দোষী সাব্যস্ত হলে তার 9 বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়া এবং মেক্সিকো থেকে গাড়ি আমদানির উপর কর ধার্য করবার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়া সফরকালে সীমান্তে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব বলেন। আমাদের সহকর্মী মাইক সালিভান তার রিপোর্টে উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ার ক্যালেক্সিকো সীমান্ত সফরের সময় এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অসংখ্য মধ্য আমেরিকান অভিবাসীরা নানানভাবে এদেশে ঢোকার চেষ্টা করছে। মেক্সিকো কোনো কোনো ক্ষেত্রে ওইসব অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র প্রবেশ ঠেকাতে সহায়তা করছে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই অবৈধ অভিবাসীদেরকে এদেশে আসার বিষয়ে উৎসাহিত করবে না। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে তা বন্ধ করবে বলে তিনি জানান। দক্ষিণের সীমান্ত বন্ধ করবার পরিকল্পনা বাতিল করেছেন এমন গুজবে কান না দেওয়ার কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়ায় যাবার আগে। ক্যালেক্সিকো শহরের এক সমাবেশে তিনি বলেন, তিনি সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, অভিবাসন বিষয়ক কাজকর্ম আরও শক্ত করবার জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদেরকে। প্রেসিডেন্ট ট্রাম্প
been doing a very good job over the last 4 days. I will tell you, we're going to shut it down if we have to. We're going to tariff the cars coming in that they make in Mexico if we have to.
প্রেসিডেন্ট বলছিলেন, গত 4 দিন ধরে তারা এখানে খুব ভালো কাজ করছে, দরকার হলে এই সীমান্ত আমরা একেবারেই বন্ধ করে দেব, প্রয়োজনে মেক্সিকোয় তৈরি গাড়ির ওপর কর ধার্য করা হবে। তবে মেক্সিকো খুব ভালো কাজ করছে, মেক্সিকোর প্রেসিডেন্টকে এজন্য আমি ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কাজকর্ম আশ্রয়প্রার্থীদের আবেদনের ভারে জর্জরিত, তাদের সবাই যে আইনসম্মত তা নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেন, আশ্রয়প্রার্থীদের সম্পর্কে প্রেসিডেন্ট বলছিলেন, আমি এইসব আশ্রয় প্রার্থনার কিছু আবেদন দেখেছি, তারা গ্যাং সদস্য, তারা কোনো কিছুতেই আসলে ভীত নয়, তাদের আইনজীবীরা যা শেখায় তারা তাই বলে। তারা গ্যাং সদস্য, তারা বলে আমরা জীবনের ভয়ে ভীত, অথচ মানুষই তাদের ভয়ে ভীত। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সফরের সময় অভিবাসীদের পক্ষে কাজ করা বা অভিবাসন প্রত্যাশী বহু মানুষ বিক্ষোভ করেন, তবে ট্রাম্প সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। 2009 সালে ক্যালেক্সিকো সীমান্তে 3 কিলোমিটার লম্বা একটি বেড়া তৈরি শুরু হয় যা গত বছর শেষ হয়। যুক্তরাষ্ট্র যেন অবৈধ অভিবাসী বা শরণার্থীদের প্রবেশ করতে না দেয় বা না পারে যেন তারা প্রবেশ করতে, সেজন্য দক্ষিণ সীমান্তে দেয়াল তৈরির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদকে $1 বিলিয়ন বরাদ্দের অনুরোধ করেন। সমঝোতা না হয় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় দুর্যোগ ঘোষণা করে দেয়াল তোলার বাবদ খরচের ব্যবস্থা করবার চেষ্টা করছেন। কলকাতায় অনুষ্ঠিত হল বাণিজ্য এবং বন্ধুত্বের সমৃদ্ধির শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন। আয়োজক সেন্টার নন রেসিডেন্ট বাংলাদেশি। সংস্থার চেয়ারপারসন এস শাকিল চৌধুরী ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের মুখপাত্র পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেন।
সম্মেলনের মূল বিষয় কি, লক্ষ্য কি?
আপনাকে ধন্যবাদ। আমরা আসলে চাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, এটাকে সমৃদ্ধির একটি সোপান হিসাবে ব্যবহার করতে চাই। দুটো দেশই যাতে উপকৃত হয়, দুটো দেশের ব্যবসায়ীরা, সাধারণ মানুষ সকলেই যেন উপকৃত হয়, সে কারণে আমরা বলেছি প্রসপারিটি থ্রু ট্রেড অ্যান্ড ফ্রেন্ডশিপ, বাণিজ্য ও বন্ধুত্বের সমৃদ্ধি। এই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আসতে চাই। আমরা চাই ভারতের ব্যবসায়ীরা যেভাবে বাংলাদেশে ব্যবসা করবে তারা উপকৃত হবে, বাংলাদেশও তার দিক থেকে উপকৃত হবে। ঠিক সেভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাও ভারতের সাথে ব্যবসা করবে, তারা উপকৃত হবে, ভারতও উপকৃত হবে। এই জায়গাটাকে আমরা আরেকটু সামনে নিয়ে আরও জোরদার করে নিয়ে আসতে চাই।
আরেকটু যদি খোলাখুলিভাবে বলেন, শুধু সম্মেলন করেই কি আপনারা সার্থক হচ্ছেন, না কি কতটা আমরা অগ্রগতির দিকে এগোতে পারছি, একটু টেকনিক্যাল জায়গা থেকে যদি বলেন।
আমাদের টেকনিক্যাল জায়গাতে সমস্যা বেশ আছে, আমরা বুঝি। আইনগুলোতে আরও সহজীকরণ করতে হবে যাতে দুপাশের ব্যবসায়ীরা নিজ নিজ দেশে যেভাবে ব্যবসা করতে পারছে এই ক্রস বর্ডার ট্রেডটাও যেন তারা ভালোভাবে করতে পারেন। সেখানে সরকারগুলোর, দুটো সরকারেরই কিছু দায়িত্ব আছে, আমরা সেগুলো দুপাশ থেকেই শুনবার চেষ্টা করি এবং সেটি শুনে দুপাশের সরকারের নজরে এগুলো আনি যে এই বিষয়গুলো যদি সরাহা করা যায় তাহলে ব্যবসায়ীরা আরও ভালোভাবে, আরও ব্যাপকভাবে ব্যবসা করতে পারবেন, দুটো দেশই আর্থিকভাবে লাভবান হবে।
ছোট ব্যবসায়ীদের কথা কি আপনারা ভাবছেন?
ছোট ব্যবসায়ীদের কথাই আমরা বেশি ভাবছি, কারণ বড় ব্যবসায়ীরা অনেক সময় নিজেরাই নিজেদের পথ খুঁজে নিতে পারেন। ছোট ব্যবসায়ীদের জন্য একটা জায়গা থাকা উচিত যেখান থেকে তাদের সমস্যাগুলো সম্পর্কে বলা বলি হবে এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য দুটো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করতে হবে, সেই জায়গাটা আমরা মুখ্য হিসেবে নিয়েছি।
সরকারি স্তরে কতটা সহযোগিতা পাচ্ছেন?
সরকারি স্তরে আমরা বাংলাদেশে, আমি বলতে খুব গর্ব করে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার অত্যন্ত আন্তরিকভাবে ব্যবসায়ীদেরকে ফ্রন্টলাইনে দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করছেন যাতে করে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও বাংলাদেশের যে ব্যাপক উন্নতির দিকে বাংলাদেশ এবং অগ্রগতির দিকে যে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা মিডিল ইনকামে যে গ্র্যাজুয়েশন হয়েছে, আমরা ডেভেলপড কান্ট্রিতে যাব 2041, এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি। এখানে আমরা সকলকে ইনক্লুসিভ করতে চাই, সকলেই যাতে, ছোট বড় সকলে মিলেই যাতে এখানে আসতে পারে এবং প্রত্যেকে যাতে অংশগ্রহণ করতে পারে, এবং এটি কিন্তু SDG-র একটি গোলের মধ্যেও আছে যে ইনক্লুসিভনেস, সকলকে নিয়ে এগিয়ে যাওয়া। আমরা এটি করছি এবং বাংলাদেশের ব্যক্তি খাত, আজকের যে উদ্যোগ এটি কিন্তু বাংলাদেশের ব্যক্তি খাতের উদ্যোগ, আমরা চাই এই উদ্যোগগুলোকে আমরা সরকারের নজরে আনব। সরকার, দুদেশের সরকার, এদেশেই নয়, আমরা এবার এবছরে 12টি দেশে এই সম্মেলনটি করব এবং আমরা কিন্তু চাই লফুল বিজনেস প্রমোট করুক। আমরা বলি, আমাদের একটা স্লোগান আছে, লফুল লিভিং লফুল বিজনেস, মানে ন্যায়ত বিজনেস করবে, ন্যায়ত বসবাস করবে, এই জিনিসগুলোকে সামনে নিয়ে এসেই আমরা সরকারগুলোর সাথে কাজ করছি।
ইনআরবির সম্মেলন স্থল থেকে পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে যুক্তরাষ্ট্রের HIV সংক্রান্ত একটি রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত। তার রিপোর্টটির মুখবন্ধে বলা হয়েছে, যুক্তরাজ্যে HIV রোগে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসার সাহায্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন। ক্যারল পিয়ারসনের এই প্রতিবেদনটি শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
HIV-র মতো এক সাংঘাতিক রোগও এখন চিকিৎসা ব্যবস্থার সাহায্যে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হচ্ছে। যুক্তরাজ্যে বসবাসকারী একজন HIV পজিটিভ মানুষ হলেন গিয়ে এমনই একজন, যিনি এ যাবৎকাল পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে দুজন মানুষ এই HIV রোগের আক্রমণ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে একজন। প্রথম ব্যক্তি ছিলেন বার্লিনে বসবাসকারী একজন আমেরিকান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটেল শহরে একটি সম্মেলন অনুষ্ঠিত হল। জাতিসংঘের যে সংস্থাটি এইডস বন্ধ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে নেতৃত্ব দেয়, সেই সংস্থা সিয়াটেলের একটি সম্মেলনে বলেছে যে প্রাপ্তবয়স্ক HIV পজিটিভ ব্যক্তির রোগ নিরাময় তাদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। তারা একথাও বলে যে তাদের কিন্তু এই ব্যাপারে আরো অনেক কাজ করতে হবে। বিজ্ঞানীরা 40 বছর ধরে এই HIV অথবা এইডস রোগের প্রতিকারের চেষ্টা করছেন। জাতিসংঘের এইডস এর পরিচালক জানান যে যুক্তরাজ্যের লন্ডনে এই HIV পজিটিভ ব্যক্তি সেরে ওঠা একটি যুগান্তকারী ঘটনা। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই ঘোষণাটি করেন। তিনি বলেন,
"The breakthrough gives us great hope for the future, but also shows how far we are from the point of ending AIDS with science." as well as the absolute importance to
এই সাফল্য অবশ্যই আমাদের এই রোগের চিকিৎসার ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আশাবাদী করে তুলেছে, কিন্তু এটি আমাদের এটাও বলে দিচ্ছে যে আমরা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এই এইডস রোগের সম্পূর্ণ নিরাময় থেকে এখনো অনেক দূরে, কেননা আমাদের আরো অনেক কাজ করতে হবে। এছাড়াও এইচআইভি রোগ প্রতিরোধ ও চিকিৎসার প্রচেষ্টার উপরে মনোযোগ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের এইচআইভি রোগে আক্রান্ত এই মানুষটির শরীরে একটি বিরল জেনেটিক মিউটেশনের সাহায্যে স্টেম সেল প্রতিস্থাপন করা হয় এবং এইভাবে চিকিৎসা করার ফলে তার শরীরে এইডসের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এর ফলে ক্যান্সারের মতো রোগটিও প্রশমন করা সম্ভব হয়। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের অধ্যাপক রবীন্দ্র গুপ্ত জানাচ্ছেন যে যুক্তরাজ্যের এই ভদ্রলোক কিন্তু এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং তাকে আর কোনো প্রকার ওষুধ এখন খেতে হয় না।
We waited 16 months before stopping in the post-transplant period just to make sure that the cancer was in remission, the patient was well.
ডক্টর রবীন্দ্র গুপ্ত অবশ্য এটিকে এই রোগের সম্পূর্ণ নিরাময় চিকিৎসা বলতে একটু দ্বিধাগ্রস্ত। অ্যামফোর এইডস গবেষণা সংস্থার প্রধান পরিচালক ডক্টর রোয়েনা জনস্টন বলেন,
We now have reason to believe that the Berlin patient was not a one-off case, meaning it is possible to nearly or maybe even completely eliminate HIV from the body of an infected person.
এই দ্বিতীয় ব্যক্তির চিকিৎসার সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর জনস্টন বলেন, এখন আমাদের বিশ্বাস করার কারণ আছে যে বার্লিনের রোগীর পুরোপুরি সুস্থ হওয়াটা এটাই প্রমাণ করে যে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে এইচআইভি নির্মূল করা সম্পূর্ণরূপে সম্ভব। ডক্টর রবীন্দ্র গুপ্ত আরও বলেন যে যুক্তরাজ্যে বসবাসকারী এই এইডসের আক্রান্ত ব্যক্তি, যাকে লন্ডন পেশেন্ট হিসেবেও আখ্যায়িত করা হয়, তিনি কিন্তু একজন দাতা থেকে পরিবর্তিত একটি জিন সহ স্টেম সেল তার দেহে প্রতিস্থাপন করে তবেই তাকে এই রোগ মুক্ত করা হয়েছিল।
Transplant those cells into somebody who already has HIV, you may protect those new cells from infection.
এই ধরনের পরিবর্তিত জিন সহ স্টেম সেলগুলো যদি আপনি এইডস রোগে আক্রান্ত ব্যক্তির দেহে প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু আপনি নতুন কোষগুলোকে আক্রমণের হাত থেকে বাঁচাতে পারবেন। সারা পৃথিবীতে 3.70 কোটি মানুষের এইডস নামক এই রোগটি রয়েছে। এই স্টেম সেল প্রতিস্থাপন করে এই চিকিৎসা করাটা কিন্তু বাস্তবিক অর্থে যে সবসময় সার্থক হবে সেটা বলাটা কিন্তু ঠিক নয়। এর কারণ হলো, প্রথমত দাতা এবং গ্রহীতার টিস্যুগুলো মিলতে হবে, অর্থাৎ এক হতে হবে। দ্বিতীয়ত, যিনি দাতা তার এই পরিবর্তিত জিন থাকতে হবে, এবং সব থেকে বড় কথা হলো এই পদ্ধতিটি কিন্তু যথেষ্ট বেদনাদায়ক এবং ঝুঁকিপূর্ণ। ডক্টর সারা ফিডলার যুক্তরাজ্যে অবস্থিত ইম্পেরিয়াল কলেজে এইচআইভি মেডিসিন বিভাগের অধ্যাপিকা।
Having a bone marrow transplantation is a very complicated process. It requires an entire new set of cells to be taken into the person who's having the treatment, and that again is a process where whilst those cells are embedding, you are very at risk.
যেসব রোগীর যথেষ্ট স্বাস্থ্য ভালো, তারা যদি বোন ম্যারো প্রতিস্থাপন করে এই রোগের চিকিৎসা করেন, সেটা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট বিপজ্জনক হতে পারে। একটি হাড়ের মজ্জা প্রতিস্থাপন হলো কিন্তু খুব জটিল একটা ব্যাপার, এবং এটি এমন একটি প্রক্রিয়া যে চিকিৎসা পদ্ধতিতে যে ব্যক্তির উপর চিকিৎসা করা হচ্ছে তার জন্য সম্পূর্ণ নতুন কোষের দরকার হবে, এবং সেগুলিতে মিউটেটেড জিন অর্থাৎ পরিবর্তিত জিনও থাকতে হবে। কোষগুলিকে আবার অন্য একজনের দেহে যখন প্রতিস্থাপন করা হবে, তখন কিন্তু সেক্ষেত্রে সংক্রমণ হবার সম্ভাবনা বহুল পরিমাণে থেকে যায়। শুধু তাই নয়, এর থেকে কিন্তু মৃত্যুর সম্ভাবনাও থাকতে পারে। এই দুজন রোগীকেই এই ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে চিকিৎসা করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। পরিশেষে এটাই বলা যায় যে বিজ্ঞানীরা এইচআইভি রোগটিকে নিরাময়ের জন্য নানা উপায়ে অনুসন্ধান অবশ্যই চালিয়ে যাবেন, কেননা এখন তারা জানেন যে এই রোগের নিরাময় চিকিৎসার দ্বারা সম্ভব।
এবারে অগ্নি দুর্ঘটনা নিয়ে একটি বিশ্লেষণমূলক আলোচনা। আপনারা জানেন, কিছুদিন আগে বাংলাদেশে বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এই অগ্নি দুর্ঘটনা নির্বাপনে কী দায়িত্ব, কীভাবে কাজ করতে হয়, এসব নিয়ে সঞ্জনা ফিরোজ কথা বলছেন দুজন বিশেষজ্ঞের সঙ্গে।
জি, ধন্যবাদ সেলিম হোসেন। দর্শক এবং শ্রোতা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরপর কয়েকটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, এবং দুর্ঘটনাগুলোতে যান এবং মালের ক্ষতি হয়েছে ব্যাপক। বনানীর ঘটনায় অনেকে হারিয়েছেন আপনজন, এবং মৃত্যু, এরকম মৃত্যু আমরা কিন্তু কেউ আশা করি না। এবং গুলশানের ঘটনায় কিন্তু ক্ষতি হয়েছে অনেক ব্যবসায়ীর। ব্যবসায়ীরা বলছেন যে গতবারে যে আগুনটি লেগেছিল, সেখানে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি থেকে তারা এখন উঠে দাঁড়াতে পারেননি। ব্যাংকের লোন ক্রমশ বাড়ছে, ইন্টারেস্ট বাড়ছে, সেই ক্ষতির থেকেই তারা এখনও পুষিয়ে উঠতে পারেননি। তার উপর লাগলো আরও একবার আগুন এবং তারা বলছেন তারা পথে বসে গেছেন। এবং আগুনের যখনই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে তখনই কিন্তু জনগণ সবচেয়ে প্রথম ফায়ার সার্ভিসকে দোষারোপ করে থাকেন এবং তাদের বিরুদ্ধে যে প্রথম অভিযোগটি আসে যে ফোন কল পাওয়ার পরপরই তারা কিন্তু তড়িৎ গতিতে তারা সেই স্থানে পৌঁছন না। এবং দ্বিতীয় যে অভিযোগটি তাদের বিরুদ্ধে আসে সেটি হচ্ছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স মেজর এ কে এম শাকিল নওয়াজ। তিনি যা বললেন,
বাংলাদেশের সারা বছরে 17,000 ফায়ার কিন্তু আপনি সারা বছরে সাপ্রেস করে আমরা থাকি, এর ভিতরে ঢাকা শহরে 4,000 মতো সারা বছরে আমরা কিন্তু ফায়ার সাপ্রেস করে থাকি। এবার ফ্যাটালিটিটা একটু বেশি হয়েছে, যার জন্য হয়তো এটা মনে হচ্ছে যে অনেক ফায়ার বেশি। আমরা প্রচুর পরিমাণ আমাদের যন্ত্রপাতি আছে, বাট মেন প্রবলেমটা হলো বনানীর যদি ফায়ারের কথা আমি বলে থাকি, উল্লেখ করব যদি আমরা স্টাডি করি এখানে তারা আমরা কখন জানিয়েছিল তাদের অ্যাকচুয়ালি ফায়ার হয়েছিল 12:25 থেকে 12:30, বাট আমাকে জানানো হয়েছে 12:51 মিনিটে। আর আমি ওখানে যেতে ট্রাফিক জ্যাম এগুলো অতিক্রম করতে আমাকে আরো 10 মিনিট প্লাস 40 মিনিট একটা আগুন কি জায়গায় থাকবে? আর এরকম একটা বিল্ডিং এ আগুন ধরার পরে নোবডি নোজ, এবং আগুন ধরার পরে যে এটা ফায়ার ফাইটিং করবে তাদের সেরকম কোনো প্রস্তুতি ছিল না এবং তাদের অ্যালার্ম সিস্টেম ছিল না। এগুলা নিয়েই আপনার কিন্তু ফ্যাটালিটিতে আপনার কিন্তু অনেক বেশি হয়েছে। কয়েকজন লোক ফায়ারের ব্যাপারে এক্সপার্ট, কয়েকজন লোক এই এনভায়রনমেন্ট সম্পর্কে জানে, কয়েকজন লোক রেস্কিউ অপারেশন সম্পর্কে জানে। আমার মনে হয় যে এরপরে কম আছে, কারণ এগুলা জানতে হলে পরে অনেক এক্সপিরিয়েন্স দরকার, অনেক গ্রাউন্ড লেভেলের নলেজ দরকার। জীবনে বাজি রেখে যেখানে এনভায়রনমেন্ট, যেখানে টেম্পারেচার ছিল 1000 ডিগ্রি, তারপরে পুরো সিঁড়িগুলা পুরো স্মোক ফিল্ড হিট ফিল্ড ছিল, তারপরে আপনি প্রত্যেকটা স্টেয়ারের দরজাগুলো পুরো লক ছিল। পৃথিবীর কোথায় 16-20 তলাতে জাল ব্যবহার করা হচ্ছে, কোথায় ম্যাট ব্যবহার করা হচ্ছে, এগুলো ম্যাট ব্যবহার করা, জাল ব্যবহার, নেট ব্যবহার করার একটা ক্ষেত্র বিশেষ হচ্ছে একটা নির্দিষ্ট হাইট আছে। আমরা ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড, ইন্টারাগের কোয়ালিফাইড, সেখানে আমরা কিন্তু 3-5 তলার উপর এগুলো ব্যবহার করি না। ব্যবহার করার পূর্বে তাকে প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দেওয়া হয়, কারণ এটার একটা পজিশন আছে, বডি পজিশন আছে। বডি পজিশন যদি কেউ ইন্ডিভিজুয়াল না রাখতে পারে তার মাজা ভেঙে যাবে, তার ঘাড় ভেঙে যাবে, এটা একটা বড় ধরনের সমস্যা, এবং ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা যদি সবাই যদি সেফটি গুলো মেনে চলি, রুলস অ্যান্ড রেগুলেশন গুলো মেনে চলি, আমরা যদি যার যার অবস্থা থেকে কাজ করি এবং যে যে জায়গায় এক্সপার্ট তাকে যদি সম্মান করতে শিখি, লেটস ওয়ার্ক টুগেদার, এবং যার যার জায়গা থেকে আমরা কাজ করি, ইনশাল্লাহ ইম্প্রুভমেন্ট আসবে।
এরপর আমি কথা বলেছিলাম দেবাশিস বর্ধন, যিনি ঢাকা ডিভিশনের ডেপুটি ডিরেক্টর। তিনি যা বললেন,
আগের চেয়ে অনেক আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের লোক মানে বর্তমানে 10,400 সামথিং হয়েছে এবং অচিরেই মানে 16,000 হবে, মানে রিক্রুট পর্যায়ক্রমে চলছে। এবং আমাদের সক্ষমতা বলতে আগে থেকে আমাদের অনেক সক্ষমতা বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট যেটা আমরা আগে 3-4 তলার বেশি আমরা মানে রেস্কিউ করতে পারতাম না, কিন্তু এখন আমরা মানে 22-23 তলা পর্যন্ত আমরা আমাদের সক্ষমতা হয়েছে। এবং আপনি জানেন এফআর টাওয়ার যেটা বনানীতে দুর্ঘটনা ঘটেছিল, এই এফআর টাওয়ারটা 23 তলা ভবন, তো আমরা অনার্সেই আমাদের যে মানে টিটিএল এবং সর্কেল যেগুলো হাই রাইজ ভবন থেকে আমরা ফায়ার ফাইটিং এবং উদ্ধার করে থাকি, এই উদ্ধার সামগ্রীগুলো কিন্তু মানে ইউজ করেই কিন্তু আমরা ফায়ার ফাইটিং এবং রেস্কিউ করতে পেরেছিলাম, যার ফলে আমরা অনেকগুলো জীবন আমরা উদ্ধার করতে মানে পেরেছি। যে সিঁড়িটা 22 তলা পর্যন্ত যায়নি, ওইখানে আমাদের 5টি হাই রাইজ ভেহিকেলস ছিল, 2টা ছিল টিটিএল এবং 3টা মানে স্নরকেল এবং বন্টু, ওইগুলা কিন্তু এই 23 তলা পর্যন্ত উঠতে পারে না, এটা 8-10 তলা পর্যন্ত আমরা মানে কাজ করতে পারি। কিন্তু যে লোকটা ভাইরাল করেছে ওই লোক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সদস্য না, ওইখানে আমরা যেগুলা যে লোকগুলাকে আমরা ওইখান থেকে রেস্কিউ করেছি এদের মধ্যে সাম্বরী কেউ হতে পারে। তো এখন জিনিসটা হলো যে আপনি এখানে আমাদের মানে অনেকে বলে যে আমরা সময় মতো আসি না, আসলে আপনি জানেন ঢাকা শহর মানে খুব যানজটের শহর। আমি এই এবং ওই দিন মানে বিআইডি মুভ ছিল, পরদিন সেজন দুটা বিআইডি মুভ ছিল, যার ফলে প্রচন্ড জ্যাম ছিল ওই এলাকায়। এবং আমি নিজে আমাদের যে সিদ্দিক বাজার হেড অফিস থেকে মানে স্পেশাল ফায়ার টেন্ডার যেগুলা টিটিএল স্নরকেল নিয়ে যেগুলো হাই রাইজ ভবন থেকে উদ্ধার করে এই যন্ত্রপাতি নিয়ে আসছি, বাড়ি দ্বারা ভেরি নিয়ার ছিল 3 কিলোমিটার দূর, বাড়ি দ্বারা আসছে কুর্মিটোলা, এটা ক্যান্টনমেন্টে আমাদের ফায়ার ব্রিগেড আছে, ক্যান্টনমেন্ট থেকে আসছে উত্তরা থেকে এই ভেহিকেল গুলো আসছে স্পেশাল ভেহিকেল, কিন্তু যানজটের কারণে সামান্য দেরি হতে পারে এবং এটার জন্য আসলে যানজট কিভাবে এড়ানো যায় আমরা এই মানে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের যে ফায়ার স্টেশন আছে এই ফায়ার স্টেশনের সক্ষমতা ঢাকা শহরে আরো ফায়ার স্টেশন বাড়াতে হবে, মানে গণ যদি একটা প্রত্যেকটা থানায় মনে করেন যে 2-3টা করে যদি ফায়ার স্টেশন থাকে আমাদের এই সক্ষমতা বাড়বে, যানজট থাকলে আমরা খুব তাড়াতাড়ি আর মানে মিনিটের মধ্যে আমরা রেসপন্স করতে পারবো।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অগ্নি দুর্ঘটনাগুলো আরো হ্রাস পাবে এই আশা করে শেষ করছি।
আর এখন শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মিতালি। মিতালিতে চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহিরা, তাহলে আমরা শুরু করি
আজকে বরাবরের মতো আমাদের আসরে।
লাইনের অপর প্রান্তে রয়েছেন মাসুদুর রহমান, আমরা তার সাথে কথা বলি। হ্যালো মাসুদুর রহমান, আপনি লাইনে আছেন?
জি জি, আপা লাইনে আছেন।
তো আপনি কোথা থেকে বলছেন বলুন।
জি আপা, আমি বগুড়া জেলার শিবগঞ্জ পীরপ থেকে বলছিলাম, মোহাম্মদ মাসুদুর রহমান। আমার ক্লাবের নাম বাংলা ইন্টারন্যাশনাল রেডিও এন্ড নোবেল ক্লাব।
আচ্ছা আচ্ছা, এটা কবে গঠন করেছেন আপনি? আপনার ক্লাব সম্পর্কে কিভাবে শুরু করলেন, কেনই বা শুরু করলেন?
এই ক্লাবটা আমি তৈরি করেছি 2000 সালে।
ও, তাহলে তো 19 বছর হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো আমি আগে ছোট থেকেই আর কি, আমি স্কুলে মাধ্যমিক জীবন থেকেই ভয়েস অফ আমেরিকার খবরগুলো শুনতাম, আমার বাবা শুনতো, তো সেগুলো দেখে আমি ছোটবেলা থেকেই আর কি ভয়েস অফ আমেরিকার প্রতি আকৃষ্ট হই এবং বিভিন্ন বাংলা বিভাগের বিদেশি বাংলা বেপারের প্রতি আকৃষ্ট হই এবং 2000 সালের দিকে আমাদের বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার ক্লাবের নামটা একটু সেভাবে রাখি, সেই জন্য আমি রাখছি বাংলা ইন্টারন্যাশনাল রেডিও নোবেল ক্লাব।
খুব ভালো উদ্যোগ আপনাদের, কারণ 1999 সালের নভেম্বর মাসে জাতিসংঘের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই 21 ফেব্রুয়ারির স্মরণে, কিন্তু অমর 21 স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় এবং সেটা তখনও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা। তো যাই হোক, আপনি এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার ক্লাব গঠন করেছেন, তাই না তাহেরা?
নিশ্চয়ই।
তো সেই ক্লাবে আপনারা কি করেন? হ্যাঁ, চমৎকার উদ্যোগ।
তো আমরা ক্লাবে বিশেষ করে আমরা সবাই শিক্ষক আর কি, আমরা মাধ্যমিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এই শিক্ষকরা আমরা সবাই মিলে মানে বিভিন্ন আলাপ আলোচনা করা হয়, বিভিন্ন অনুষ্ঠান, খবর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন সম্পর্কে আমরা আলোচনা করি আর কি।
তো শুধু কি আলোচনাই করেন নাকি কোনো বিশেষ কর্মসূচি নেন সাহায্য সহায়তার, এবং ক্লাবে আপনাদের কতজন মানে সদস্য আছেন, তারা কি কি করেন?
আমাদের ক্লাবের সদস্য সংখ্যা 35 জন, এগুলো আলোচনাও করা হয় এবং জনগণকে উদ্বুদ্ধ করা হয়, তো হয়তো একটা মানুষ বিপদে পড়লো তাকে সহযোগিতা করা, বিচার সালিশ এগুলাকে নির্যাতিত হচ্ছে একজন তো তাকে আমরা সহযোগিতা করি।
আপনারা কি সবাই শিক্ষক নাকি এখানে ছাত্র শিক্ষক মিলিয়ে আপনারা সদস্য?
আমার সবাই প্রায় শিক্ষক সবাই।
তো তারা কি আশেপাশের অন্যান্য অঞ্চল থেকেও এসে যোগ দিয়েছেন?
না, আমাদের চাচা আছে, আমরা আছি, বন্ধু বান্ধব আছি, তার মুখে 2-3টা গ্রাম মিলে আমরা শিক্ষকরা বাজারে, একটা বাজারে বসি, ঘর আছে সেখানে প্রতিদিন বিকালে সবাই আসে, স্কুল ছুটি হওয়ার পরে বিকালে সবাই একত্রিত হয়ে চা টা খাওয়া হয়, আলোচনা করা হয় ঘরে বসে।
আচ্ছা, তো আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে যে আপনি তো শিক্ষক এবং আপনাদের সদস্যরাও বেশিরভাগই শিক্ষক, তো আমাদের এই যে রেডিও অনুষ্ঠান এটা তো শিক্ষামূলক অনেক কিছুই আমরা প্রচার করে থাকি, সেই ক্ষেত্রে আপনারা কি কখনো চিন্তা ভাবনা করেছেন যে ছাত্রদের নিয়ে সদস্য সংখ্যা বাড়ানোর কথা? ছাত্ররা যদি আপনাদের ক্লাবে যোগ দেয় তাহলে
হ্যাঁ তারা উপকৃত হবে,
আপনারাও শেখাতে পারবেন তাদেরকে।
হ্যাঁ, বিশেষ করে যেমন আপনাদের ইংরেজি শিখার আসর, এগুলো আমার ক্লাসে অবশ্য মোটিভেশন সবাই প্রায় দেয় যে আমার অমুক ভয়েস অফ আমেরিকা থেকে ইংরেজি শেখার জন্য একটা অনুষ্ঠান সপ্তাহে একদিন হয়, শুনতে পারো, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, এরকম মোটিভেশন আমরা ক্লাসে দিই।
আচ্ছা আচ্ছা, তো সেটা থেকে আপনারা মনে করেন যে আপনাদের এলাকার যেসব স্কুল আছে সেখানকার ছাত্রছাত্রীরা উৎসাহ তাদের আছে এটা শোনার এবং জানার?
তারা কিছু শোনে, সবাই তো আর 100% আগ্রহী, মানে তারা অনেকে শোনে আর কি।
আচ্ছা, আপনারা কি কখনো মানে জরিপ করে দেখেছেন যে কতজন এতে উৎসাহী বা এই ধরনের অনুষ্ঠান ইংরেজি শেখার অনুষ্ঠানের বাইরেও ভয়েস অফ আমেরিকার অন্যান্য অনুষ্ঠান কারা শোনেন, কতখানি শোনেন আর কি?
জরিপ সেভাবে করা হয় না, জরিপ তারপরে আমি বলতে পারবো 40%, মোটামুটি 40-35%।
আপনি যা বলছেন তাতে মনে হচ্ছে যে রেডিও শোনার প্রতি আগ্রহ
মোটামুটি
এখানকার ছেলেমেয়েদের আছে, সেটাই আমরা ধরে নিতে পারি কি?
অনলাইনে দেখার জন্য একটু ভালো হয়ে গেছে, রেডিও তো এখন প্রায় গ্রাম অঞ্চলে দেখাই যায় না, তো অনলাইনে দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য এই চাহিদাটা একটু বেশি, এবং মানে চটকে একটা মোটিভেশন দিলে ছাত্রদের বা অন্য কাউকে তখন তারা ফেসবুকের মাধ্যমে জিনিসটা তাড়াতাড়ি শুনতে পারে।
আচ্ছা আচ্ছা, আর তাড়াতাড়ি শুনতেও পারে, তাছাড়া সময় করে শুনতে পারে, যার যখন সময় থাকে অনলাইনে তারা শুনে নেয় তখন অনুষ্ঠান, সেটা একটা সুবিধা, বাড়তি সুবিধা আসলে।
এবং ফেসবুকে কিন্তু আপনারা আমাদের লিংক শেয়ার করতে পারেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের যদি সময় না থাকে, যেহেতু রাতে অনুষ্ঠান প্রচারিত হয় অনেক সময় ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ব্যস্ত থাকেন, কিন্তু অন্য সময়ে তারা শুনতে যেতে পারেন,
সেটা
আপনারা, হ্যাঁ সেটা আপনারা লিংকটা যদি শেয়ার করেন,
তো মোহাম্মদ মাকসুদুর রহমান আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আগামীতে আপনাদের অন্য কোনো কর্মসূচি থাকলে তাহলে আপনাদের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ।
তো ভয়েস অফ আমেরিকা আমাকে সময় দেওয়ার জন্য আমি ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধু এবং সকল আপনাকে ধন্যবাদ জানাই আমার ক্লাবের পক্ষ থেকে।
ধন্যবাদ।
আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ভাই মাসুদুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন ডক্টর এস এম এ হান্নান, পাঁচশোয়াল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে।
উনি প্রায় লিখে থাকেন।
হ্যাঁ,
আজকের চিঠিতে কি লিখছেন?
আজকের চিঠিতে লিখছেন, আমি ও আমাদের শ্রোতা ক্লাবের সবাই বাংলাদেশ বেতারের ফেসবুক অনলাইনে ও বেতারে মা মাটি দেশের কথা শুনি, প্রকৃতির রূপ বৈচিত্র্যের নানা কথা জানতে পারছি। প্রতিদিন বেতার কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন অনুষ্ঠান এক বিরাট দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা শ্রোতাদের খুব ভালোবাসেন এটা আমরা বলতেই পারি। এ ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকতে চাই। বেতার পরিবারের জীবন বয়ে আনুক আনন্দ, সফলতা ও সর্বময় কল্যাণ ও প্রত্যাশা।
ভাই ডক্টর এস এম এ হান্নান, আপনার চিঠিটি পড়লাম, আপনি ভাবছেন যে শ্রোতা ক্লাবের প্রকৃত মানে যে কথাটি আপনি লিখলেন যে অনলাইনে ও বেতারে মা মাটি ও দেশের কথা শুনি, আপনি সেটা বলতে কি বুঝিয়েছেন আমি জানি না। আমাদের সমস্ত অনুষ্ঠানে আমরা কিন্তু আমেরিকার কথা শোনাই, দেশের কথা শোনাই, বাংলাদেশ, ভারত সব জায়গারই কথা শোনাই, তবে ভালো লাগলো যে আপনারা নিয়মিত শুনছেন এবং এটাকে ভালো লাগছে আপনাদের। আপনারা যদি নির্দিষ্ট কিছু শুনতে চান, বিশেষ কোনো কিছু শুনতে চান, তাহলে আমাদের কাছে লিখবেন, আমরা সেই ধরনেরও অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করব।
আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন সাজ্জাদ হোসেন রিজু, সভাপতি ভিওএ লিসনার্স ক্লাব, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ থেকে। দীর্ঘ ইমেল পাঠিয়েছেন এবং সেই সঙ্গে আপা দেখতে পাচ্ছি দুটো লিংক পাঠিয়েছেন, তো আমি স্টুডিওতে, হ্যাঁ স্টুডিওতে আসার আগে সে কথাই বলছি, স্টুডিওতে আসার আগে দেখছিলাম যে কি লিংক পাঠিয়েছেন।
আসলে
সাজ্জাদ হোসেন রিজু লিখছেন, আজকাল চমৎকার রিপোর্টিং করছেন, তো যুগান্তর পত্রিকায় একটা বিশদভাবে কেন বারবার অগ্নিকাণ্ড ঘটে সে সম্পর্কে লিখেছেন এবং আরেকটি পত্রিকায় লিখেছেন, তো অনেক ধন্যবাদ যে আপনি লিখছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা,
সেটা আমাদের জানানোর জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এর পরের ইমেলটি পাঠিয়েছেন
মুকুল সর্দার, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। মুকুল সর্দার ও তাহেরা আমাদের কাছে নিয়মিত লেখেন এবং তিনিও কিন্তু এই তার ইমেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশে যে অগ্নিকাণ্ড একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াচ্ছে সে কথাই লিখেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি লিখছেন যে তদন্ত করা হয়, তদন্ত কমিটি গঠন করা হয়, কমিটিগুলো কিছু সুপারিশও দিয়ে থাকেন, তারপর আবার সব আগের মতোই চলবে। তো দেখা যাচ্ছে যে এতে কিছুই হচ্ছে না। প্রশ্ন তিনি করেছেন যে ভবনগুলোতে যথেষ্ট পরিমাণ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই কি অগ্নিকাণ্ডগুলি এতটা ভয়াবহ রূপ নিচ্ছে? সেটা তো অবশ্যই, অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি সঠিকভাবে না থাকে এবং সেই সব ভবনের মানুষজন যারা কাজ করছেন বা যারা সেখানে যাওয়া আসা করছেন তারা যদি না জানে কিভাবে ব্যবহার করতে হবে, সেই সব বিষয়গুলো কিভাবে তাদের কাছে না জানানো হয় যে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কোথায় অগ্নি নির্বাপক জিনিসগুলো রয়েছে সেগুলো তাদের না দেখানো হয়, দমকল বাহিনী সঠিক সময়ে গিয়ে না পৌঁছায়, তাহলে তো এইভাবে চলতে থাকবে এবং ভয়াবহ রূপ নেবে।
হ্যাঁ, এটা তো আগুন ধরার পরবর্তী একটা পর্যায়ের কথা আমরা বললাম, কিন্তু আগুনটা যাতে না ধরে সেটার উপরেও আমরা যদি দৃষ্টি দেই এবং সতর্ক থাকি তাহলে এই সমস্ত যে বিপজ্জনক ঘটনা ঘটে সেগুলো আমরা এড়াতে পারি। তো আপনারা যে সচেতন হচ্ছেন সেটা কিন্তু একটা বিশাল ইতিবাচক দিক।
কারণ তিনি লিখেছেন যে বিভিন্ন জায়গার কথা লিখেছেন, বনানীতে অতি সম্প্রতি যে অগ্নিকাণ্ড হলো সেগুলো নিয়ে লিখছেন। তো যাই হোক, তিনি বলছেন যে অপরাধীরা শাস্তি পায় না বলেই কি এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না? না ভাই, তা বোধহয় নয়। অপরাধীরা তাদেরকে শনাক্ত করা হয় এবং তাদের জন্য যদি কোনো শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে কর্তৃপক্ষকে, সেটা তো আমরা এতদূর থেকে বলে দিতে পারি না, এবং তারপরে কীভাবে বিচার হয় না হয় সেটা তো বাংলাদেশ কর্তৃপক্ষই দেখবেন। তবে সব কিছু মিলিয়েই সবাইকে সচেতন হতে হবে, যত্নবান হতে হবে যাতে এই ধরনের ঘটনা বারবার না ঘটে, এই ধরনের ক্ষয়ক্ষতি যাতে এড়ানো সম্ভব হয়। কারণ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় এবং মানুষের প্রাণহানি হয়, সেই জীবনটা তো কেউ ফিরিয়ে আনতে পারে না। তো
তাহলে জীবনেরও অনেক মূল্য,
অমূল্য একটা জীবন, তো তাহলে আমাদের আজকে উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য করতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবাসন সমস্যা রয়েছে আর সে কারণেই দিনে দিনে বাড়ছে ঘরবাড়ির দাম। ফলে স্বল্প আয়ের মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না ঘরবাড়ি কেনা। তবে সুখবর হচ্ছে, যুক্তরাজ্যে লিভ শেয়ার নামে নতুন ধরনের ঘর তৈরি হচ্ছে যা বেশ সাশ্রয়ী। ভয়েস অব আমেরিকার কেভিন এনক্সের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
ভবিষ্যতে লিভ শেয়ার নামের এই ধরনের ঘরই হতে পারে সাশ্রয়ী মূল্যের একটি ঘর। এর শুরু খুবই সাধারণভাবে একটি ধারণার ওপর ভিত্তি করে হয়েছে, আর তা হল মানুষের বাড়ি কেনার সামর্থ্য থাকা উচিত। এইসব ঘরগুলো একটি ব্রিটিশ গবেষণারই ফলাফল। ওই গবেষণায় সতর্ক করে দেওয়া হয় যে যুক্তরাজ্যকে তার নাগরিকদের জন্য আগামী 20 বছরের মধ্যে 30 লাখেরও বেশি ঘরবাড়ি তৈরি করতে হবে। বেল ডান্সটার হচ্ছেন এই ধরনের ঘরের স্থপতি। জেড ফ্যাক্টরি প্রতিষ্ঠানের বেল ডান্সটার বলেন,
Plainly, the current situation is untenable. The housing market is broken. My kids will never afford their own home. What are we going to do about it?
বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল। হাউসিং মার্কেটে ধস নেমেছে। আমার বাচ্চাদের কখনোই নিজেদের বাড়ি কেনার সামর্থ্য হবে না। এ ব্যাপারে আমরা কি করতে পারছি? আমরা কি শুধু বসে থাকব এবং কিছুই করব না? এটা ঠিক না। সুতরাং চলুন, এর ফলে সৃষ্ট সামাজিক অস্থিরতা এবং যে ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হবে তার পরিসমাপ্তি টানি,
বলছিলেন বিল ডান্সটার। এই ধারণাটির অর্থনৈতিক ও পরিবেশগত অনেক দিক রয়েছে। সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পাওয়া যাবে, এই ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী কারখানায় উৎপাদন করা হবে এবং তা যেখানে ঘরটি তৈরি করা হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং ঘরটি দ্রুত তৈরি করা হবে, আর এই ঘরে যারা ভাড়ায় থাকবেন তাদের নিজস্ব বেডরুমের এবং বাথরুমের ব্যবস্থা থাকলেও লিভিং রুম এবং রান্নাঘর অন্যদের সাথে কিন্তু তাদের ভাগাভাগি করেই ব্যবহার করতে হবে। জেড ফ্যাক্টরির বেল ডান্সার বললেন, এটি সস্তা এবং সহজ হবে এবং ব্রিটেনের হাউজিং সমস্যার সমাধানও করতে পারবে। তিনি বললেন,
We've made this to show that there needn't be a housing crisis. So if we can solve someone's housing problem for $45,000 and build it in 2 weeks,
কোনো হাউজিং সমস্যা যে থাকবে না এটি দেখানোর জন্য আমরা এটা তৈরি করেছি। সুতরাং আমরা যদি ৪৫,০০০ পাউন্ড এবং দুই সপ্তাহের মধ্যে ঘর তৈরি করতে পারি এবং তা যদি আরও টেকসই, উন্নত মানের এবং কোনো বার্ষিক বৈদ্যুতিক বিল না থাকে, তাহলে কেন আমরা তা করব না?
প্রিফ্যাব ধরনের ঘর অর্থাৎ কারখানায় তৈরি করা সামগ্রী নির্দিষ্ট জায়গায় এনে সংযুক্ত করে যে ঘর তৈরি করা হয় তাতে খরচও কম হয়। ৭টি বেডরুমের ইউনিটের জন্য ৪,০০,০০০ ডলারেরও চেয়ে একটু বেশি খরচ হয়। এই প্রকল্পে কাজ করছে এমন একজন শিক্ষার্থী বললেন, তিনি নিজের মতো তরুণদের জন্য এটি তৈরি করছেন। সাউথ এসেক্স কলেজের জেসি মেসম বললেন,
Yeah, obviously it's a great solution because considering most young people don't have a lot of money to go out and buy a house straight away or get a mortgage straight away. So with these types of houses, it really benefits young people.
বেশিরভাগ অল্প বয়সী মানুষেরই পর্যাপ্ত টাকা নেই যে তারা সরাসরি একটি বাড়ি কিনে ফেলবে অথবা খুব সহজে মর্গেজ অর্থাৎ লোন পেয়ে যাবে। সেই বিবেচনায় এটা অবশ্যই একটি খুব ভালো সমাধান। সুতরাং এই ধরনের ঘরগুলি আমার মতো তরুণদের উপকার করে, কারণ এখন আমরা নিজেরাই নিজেদেরকে স্বনির্ভর করতে পারি এবং বাইরে আরও বেশি স্বাধীন হতে পারি।
লিভ শেয়ার প্রতিষ্ঠানের এই ইউনিট এই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকেই সবার জন্য তার দোয়ার উন্মুক্ত করে দেবে এবং সেটাই সবাই আশা করছেন।
মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বিশ্বের আলোকচিত্র ও ভিজুয়াল সংস্কৃতির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফির ৩৫তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের শিল্পকলা, বিনোদন, ফ্যাশন, আলোকচিত্র, ব্যবসা এবং দাতব্য প্রতিষ্ঠানের ৪ শতাধিক মানুষ। অনুষ্ঠানে ফটোগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জনকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের আলোকচিত্রী ডক্টর শহীদুল আলমকে তাঁর অবদানের জন্য সম্মানজনক ইনফিনিটি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ।
আপনাকে জানাচ্ছি স্বাগতম, আপনি কেমন আছেন? এবং শুরুতে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, আপনি যে অত্যন্ত সম্মানজনক ইনফিনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন।
ভয়েস অফ আমেরিকা এর আগে আমার যখন বই প্রকাশিত হয়েছে তখনও ছিল, যেই কয়বার আমি এখানে এসেছি প্রত্যেকবার ভয়েস অফ আমেরিকা সেটার উপর সংবাদ করেছে। কাজে আপনাদের পুরনো মানুষ, বন্ধু মানুষ আপনাদের কাছে এসে ভালো লাগছে।
তো আমরা আসলে জানতে চাই, আমার যারা শ্রোতা দর্শক আছেন তারা জানতে চান, এই যে অত্যন্ত সম্মানজনক অ্যাওয়ার্ডটি আপনি গতকাল নিউ ইয়র্ক সিটিতে পেলেন ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি থেকে, এটা সম্বন্ধে একটু ধারণা দেন আমাদের দর্শক শ্রোতাদেরকে।
মূলত ICP বলা হয়, ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি, এটা পৃথিবীর বোধহয় সবচেয়ে খ্যাতিমান প্রতিষ্ঠানদের একটা আলোকচিত্র জগতে। তো এটা প্রতি বছর এই ইনফিনিটি অ্যাওয়ার্ডগুলি দেয় এবং সবাই বসে থাকে এই ইনফিনিটি অ্যাওয়ার্ডটা কারা পাবে কি পাবে। দু ধরনের পুরস্কার রয়েছে, একটা নবীন আলোকচিত্রী যারা উদীয়মান তাদের, আর যারা প্রতিষ্ঠিত আলোকচিত্রী তাদের। তার বাইরে যেটা আমি পাচ্ছি স্পেশাল প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড, এটা প্রতি বছর দেওয়া হয় না। এটা কিছু কিছু বছরে যেখানে স্বাভাবিক যেই পুরস্কারগুলি দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, তার বাইরে একটা কিছু, এমন একটা কিছু ঘটেছে যেটা সেই সময়ের জন্যই প্রযোজ্য এবং সেটার জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়, সেটা এবার করা হচ্ছে।
এটার মানে সম্মানী বা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো যদি একটু আমাদেরকে ধারণা দেন।
এটা অনেক বছর ধরে হচ্ছে, এটা ৩৫তম বছর, এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফটোগ্রাফি স্থাপন করেন কর্নেল কাপা, সেই রবার্ট কাপা যিনি ম্যাগনাম এজেন্সির প্রতিষ্ঠাতা, যুদ্ধে মারা যান, তার ভাই কর্নেল কাপা তিনি এটাকে দাঁড় করান এবং অনেক বছর ধরে এটা চলছে, মিড টাউনে রয়েছে। এখন একদিক থেকে মজা লাগলো, আমি এই পুরস্কার তো পেলাম গতকালকে, তার আগের দিন আমি ICP-তে তাদের সাথে একটা বৈঠক করছিলাম এবং তারা আমাদের পাঠশালার সাথে মিলগুলি বলছিল, কারণ তারা এখন একটা নতুন বিল্ডিং নিজেদের জন্য বানাচ্ছে এবং এই বছর তারা সেই বিল্ডিংয়ে যাবে। আমরাও কিন্তু পাঠশালা থেকে সেটা করছি এবং আমরা একটা আলোচনা করলাম বাংলাদেশে পাঠশালা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ICP, এই দুটো প্রতিষ্ঠান মিলে কি কি করতে পারে সেগুলি নিয়ে।
২ তারিখ বা ২রা এপ্রিল রাতে যে অনুষ্ঠানটি হলো, এতে বিশ্বের বহু দেশের মানুষ ছিলেন, বহু বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, সাংবাদিক ছিলেন, একটু ধারণা দিবেন কারা কারা ছিলেন?
একেবারে শীর্ষস্থানীয় যারা, যেমন আমাদের টেবিলেই ছিলেন রবার্ট প্লেজ, তারপরে আমার সাথে দেখা করলেন স্টিভ ম্যাককারি যিনি আফগানিস্তানের সেই বিখ্যাত ছবিটা, তার মধ্যে আবার বিতর্ক ছিল কিন্তু, তারপরে
মেয়েটির ছবি
সেই বিখ্যাত মেয়েটির ছবি, তারপরে শুধু কিন্তু আলোকচিত্রী না, যেমন লেখক জেডি স্মিথ উনিও এবার পুরস্কার পেলেন, এরকম অনেকে ছিল। আবার ছাত্রছাত্রী বা নবীন আলোকচিত্রী যারা খুব ভালো কাজ করছে প্রতিভাবান তাদেরও ডাকা হয়েছে। ফ্রেড রিচিন ছিলেন আইসিপি যিনি ডিন এবং সেই ডিজিটাল ফটোগ্রাফির একদম উদ্যোক্তা যারা তাদের মধ্যে একজন, এরকম নাম করতে গেলে লম্বা তালিকা হয়ে যাবে। কিন্তু সেই অর্থে ফটোগ্রাফি জগতের হুজ হু এখানে ছিলেন গতকালকে।
ডক্টর শহীদুল আলম, আপনি গত বছর টাইম ম্যাগাজিনের ম্যান অব দ্য ইয়ার হিসাবে সম্মানিত হয়েছিলেন, তো এই যে টাইম ম্যাগাজিনের জন্য এত বড় সম্মান, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছিল, দেরিতে হলো, আপনার অনুভূতি জানতে পারি?
না, এটা তো নিশ্চয়ই পার্সন অফ দ্য ইয়ার, এটা তো বিশেষ একটা জিনিস হয়। কিন্তু আমি মনে করি তার চাইতে বেশি যে আমাদের দেশ সম্বন্ধে অনেক অনেক কিছু বলে জানে, এবং এটা ঠিক যে আমাদের অনেক রকমের সংকটময় অবস্থার ভেতর দিয়ে আমরা বেরিয়ে আসছি, কিন্তু তার মধ্যে যে সংগ্রাম হচ্ছে এবং এই সংগ্রাম যারা করছে, লড়াই যারা করছে, গণতন্ত্রের জন্য যারা বিশ্বাসী, যারা মুক্ত চেতনা নিয়ে চলে, তাদেরকেও মূল্যায়ন করা হচ্ছে, মূল্য দেওয়া হচ্ছে, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং পৃথিবীতে যেখানে খুব অল্প কয়েকজন মানুষকে এই সম্মানটা দেওয়া হয়েছে, সেখানে যে একজন বাংলাদেশি আছে, আমি নিজের চাইতেও বাংলাদেশি হিসাবে আমার নিজের গর্ব বেশি।
এই অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারো যে ডক্টর শহীদুল আলম মানিত বাংলাদেশ, কাজেই একজন বাংলাদেশি হিসাবে যে যেখানে আছেন সবাই খুব সম্মানিত বোধ করেন। আপনি যখন ওই বাংলাদেশি শিশুদের আন্দোলন নিয়ে সমস্যা ইয়ে হচ্ছিল, তখন আপনার কথা আল জাজিরা থেকে ব্রডকাস্ট হয় ওদের সমর্থনে, সেটা নিয়ে আপনাকে আবার জেল খাটতে হয়। তখন এখানে প্রবাসে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে অনেক আন্দোলন হয়েছে, তো আমরা তখনও দেখেছি এখানে দেশি বিদেশিদের যে উৎসাহ আপনার ব্যাপারে, আপনাকে মুক্তির ব্যাপারে, তো আপনি এই যে প্রবাসীদের এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন?
সত্যিকার অর্থে আমরা যে জগতে বাস করি সেখানে কিন্তু আমরা সকলের সাথে সকলের একটা যোগসূত্র রয়েছে। আমি বাংলাদেশে বসে যেটা করি সেটা এখানে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে, এখানে যে করে যা করে সেটা আমাদের উপর প্রভাব ফেলে। এবং সত্যিকার অর্থে এই দেয়ালগুলি নির্মিত দেয়াল, এগুলিকে ভাঙার প্রয়োজন রয়েছে। তবে তার বাইরে যদি যাই, আমি পরিচিত ছিলাম আলোকচিত্র মহলে, আমাকে চিনতো, সাধারণ মানুষ আমাকে অতটা চিনতো, আমি নিজেও জানতাম না। এই পরিস্থিতিতে যেখানে কোথায় লেগসে কোথায় পেরুতে, গতকালকে হোজে কার্লোস মার্টিয়াগো পেরু থেকে চলে এসেছে এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং তারা কিন্তু আমি যখন কারাগারে ছিলাম তখন পেরুতে আমার ক্রসফায়ারের প্রদর্শনী, অন্যান্য প্রদর্শনী সারা পেরুতে ভ্রাম্যমানভাবে দেখিয়েছে, মেক্সিকোতে সেটা করছে, আমি সামনে মেক্সিকোতেও যাচ্ছি তাদের সাথে দেখা করতে। এটাতে তো নিজের সত্যি মনে হয় যে না, আমরা যেই ভ্রাতৃত্ব বোধ সারা পৃথিবীতে রয়েছে তার মধ্যে আমরা রয়েছি, এবং এই আন্দোলনগুলিতে যে সবাই সাড়া দেয়, মুক্তি যে সকলেই চায়, স্বাধীনতা যে সকলেই চায়, গণতন্ত্র প্রিয় যে এতগুলি মানুষ, এবং আমাদের মধ্যে যে বন্ধন, সেটা তো প্রকাশ পায়।
আপনার ফটো সাংবাদিকতার জীবন কতদিনের যদি জিজ্ঞেস করি, এবং যারা বাংলাদেশে আপনার প্রিয়জন যা সতীর্থ আছেন বা ছিলেন তাদের কথা সঙ্গে কিছু বলবেন?
আমি আলোকচিত্র চর্চা শুরু করি 80 সনে, পেশাজীবী হিসেবে 83 সনে, তখন আমি লন্ডনে ছিলাম, বাংলাদেশে ফিরে যাই 84 সনে, এবং তখন থেকেই পেশাজীবী কাজ করছি। তবে ফটো সাংবাদিকতা আমি তখন করতাম ঠিকই, কিন্তু তখন পেশাগতভাবে করিনি, কারণ তখন আমার সেই পরিচিতি নেই, আমাকে লোকে জানে না, আমার পত্রিকা জগতের সাথে যোগাযোগ নেই। সত্যিকার অর্থে আমি এরশাদ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী হিসেবে নিজের আন্দোলনে ছবি তুলতে গিয়েই এই এই এখন যেই ধরনের কাজ করি সেটাই করছি। সেই সময় আমার সাথে প্রথম পরিচয় হয় মঞ্জুর আলম বেগের সাথে, যাকে আপনিও খুব ভালো করে চেনেন, বিজন সরকার, মঞ্জুর আলম বেগ, রশিদ তালুকদার, গোলাম মোস্তফা, তারা সকলেই সাথে ছিলেন। তবে তখন যারা নবীন ছিলেন, এখন তারা প্রতিষ্ঠিত, মোহাম্মদ আলী সেলিম, হাসান সাইফুদ্দিন, চন্দন চঞ্চল, মাহমুদ, আব্দুল মালিক বাবুল, দেবব্রত চৌধুরী, এরা সবাই তখন কাজ করতেন। তো সেই কাজ করার পরে পরবর্তীকালে আমি দৃক স্থাপন করি, পরে পাঠশালা করি। এখন তো পাঠশালার কারণেই বলেন, দৃকের কারণেই বলেন, অনেক নতুন নতুন আলোকচিত্রী হয়েছে যারা নিজেরাই পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে।
আপনি তো সহসা কয়েক মাসের মধ্যে আরেকটি সম্মানে আপনি ভূষিত হবেন, একটু ধারণা দিবেন কি হতে যাচ্ছে?
8ই নভেম্বরে রুবিন মিউজিয়ামে একটা আমার একটা রেট্রোস্পেকটিভ হতে যাচ্ছে, এবং আমার কাছে যেটা খুব মজা লাগলো, আমি গতকালকেই রুবিন মিউজিয়াম ঘুরে আসলাম, এবং যদিও আমি কারাগারে থাকাকালীনই সংবাদটা আমার কাছে আসে যে তারা এটা করতে চায়, তো তখন তো আর দেখার সুযোগ ছিল না, এবার গিয়ে কিউরেটরের সাথে ঘুরে দেখলাম এবং ভালো লাগলো যে এর আগে যে দুজনের প্রদর্শনী সেটা সেখানে হয়েছে, মানে কাত্রিয়া ব্রেসো এবং মার্ক রিবু, একেবারে পৃথিবীর কিংবদন্তি যেই আলোকচিত্রী যাদের এক নামে সবাই চেনে তাদের কাজ, তারা অবশ্য এখন নেই, তাদের কাজ ওখানে দেখা হচ্ছে এবং ওই মানুষগুলির যেই কক্ষে ওই মানুষগুলির কাজ ছিল সেই কক্ষে আমার কাজ থাকবে, এটা তো আমার জন্য খুব বড় একটা জিনিস।
ডক্টর শহীদুল আলম, আপনার এমন কোন স্বপ্ন আছে যেটা মানে আপনি এখনো পূরণ হয়নি, যেটা আপনি পূরণ করতে চান?
যেই কারণে আমি আলোকচিত্রের জগতে এসেছি, সাংবাদিকতায় এসেছি, সেটা আমি এখনো, আমার মানবাধিকার নিয়ে একটা বৈষম্যহীন সমাজে আমরা থাকবো, একটা বৈষম্যহীন দেশে আমরা থাকবো, মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, যেই বিশ্বাসে আমরা মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই মূল্যবোধের ভিত্তিতে একটা বাংলাদেশ হবে যেখানে সকল মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, নির্ভয়ে ঘুরে বেড়াবে, নিজের দেশ হিসাবে গর্ববোধ করবে, সেই দেশে, বাংলাদেশ তো আমাদের রয়েছে কিন্তু বাংলাদেশ তো সাধারণ মানুষের জন্য স্বাধীন না, সেই স্বাধীন বাংলাদেশে আমি।
ভয়েস অফ আমেরিকাকে আপনি সময় দিলেন অনেক ব্যস্ততার মধ্যেও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের সাথে থাকবেন, এই আন্দোলন আমাদের সকলের।
আর আমরা অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে, এখন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন। শুক্রবার রাতে জাতিসংঘের মহাসচিবের লিবিয়ার রাজধানী ত্রিপোলি ত্যাগের পরপরই আবার লড়াই শুরু হয়। সে দেশে মহাসচিব তিন দিনের সফরে গিয়েছিলেন এবং লড়াই থামানোর আহ্বানও জানান। অ্যান্টনিও গুয়েট্রেস বলেন, আমি গভীর উদ্বেগ ও ভারাক্রান্ত মন নিয়ে লিবিয়া ত্যাগ করছি, তবে আমি এখনও আশা করছি যে ত্রিপোলি এবং আশপাশের এলাকায় রক্তাক্ত সংঘাত এড়ানো সম্ভব হবে। দেশের পূর্বাঞ্চলে ক্ষমতাধারী জেনারেল খলিফা হাফতারের অধীনস্থ বাহিনী এখন রাজধানীর দিকে সরে আসছে। রাজধানীর নিয়ন্ত্রণে আছে জাতিসংঘ সমর্থিত প্রেসিডেন্সিয়াল পর্ষদ এবং প্রধানমন্ত্রী ফয়সাল সিরাজ। ওই বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে প্রবেশ করলে ওই শহরের সুরক্ষায় নিয়োজিত মিলিশিয়া তাদের মোকাবিলা করবে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে যে সশস্ত্র লোকেরা গত মাসে দক্ষিণ পূর্ব নিজারের দিফা এলাকায় আক্রমণ চালিয়ে বহু অসামরিক লোকজনকে হত্যা এবং স্থানচ্যুত করেছে। নাইজেরিয়া ও চাঁদের মধ্যবর্তী এই দিফা অঞ্চলে প্রায় 2 লক্ষ শরণার্থী ও বাস্তুচ্যুত লোকজন বাস করে, যারা কিনা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলার শিকার হয়েছে। জিনিভা থেকে ভয়েস অফ আমেরিকার জন্য পাঠানো এক প্রতিবেদনে লিজা শ্লাইন জাতিসংঘের কর্মকর্তাদের সূত্র উল্লেখ করে বলেছেন যে লেক চাঁদে এলাকায় বোকো হারাম বা বোকো হারাম সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীদের বর্ধিত কর্মকাণ্ডের কারণে সহিংসতা এবং বাস্তুচ্যুত হবার ঘটনা বেড়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং তাদের শরিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কক্সবাজারে আসন্ন বর্ষা মৌসুমের মোকাবিলায় হাজার হাজার রোহিঙ্গাকে সাহায্য করতে জরুরি প্রস্তুতি নিচ্ছে। জেনেভায় UNHCR এর সদর দপ্তর থেকে আমাদের সংবাদদাতা লিজা শ্লাইন জানাচ্ছেন যে সংস্থাটির মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই শরণার্থী সমস্যার জরুরি অবস্থার পাশাপাশি আরেকটি জরুরি অবস্থা নতুন করে সৃষ্টি হচ্ছে, বিশেষ করে যদি শরণার্থী শিবিরগুলো ঘূর্ণিঝড় কিংবা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্মুখীন হয়। মালদ্বীপের ভোটদাতারা সেখানকার সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। আজকের এই ভোটটি সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালির জন্য গুরুত্বপূর্ণ। তাঁর জোটের মধ্যে ভাঙনের কারণে গণতান্ত্রিক স্বাধীনতা পুনরুদ্ধারের যে চেষ্টা তিনি করছেন তা ব্যাহত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ওই গণতান্ত্রিক স্বাধীনতাকে খর্ব করেছিলেন। সাম্প্রতিক এক নির্বাচনী প্রচার অভিযানে সালি বলেন, আমি চাই আমাদের পরবর্তী সংসদে এমন সদস্য আসুন যারা আমাদের নীতিমালার সঙ্গে পরিচিত এবং তা পুরোপুরি সমর্থন করেন। ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ খুজিস্তানের বন্যা পরিস্থিতির অবনতির কারণে কর্মকর্তারা সেখানকার আরও 6টি শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক গভর্নর গোলাম রেজা শরিয়তি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে তারা অবশ্য তরুণদের থাকতে বলছেন যাতে করে তারা বন্যার প্রতিরোধে দেয়াল নির্মাণে সাহায্য করতে পারে।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অধিবেশন। আজকের অধিবেশন প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন, ফেসবুকে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি সেলিম হোসেন এবং
আমি আনিস আহমেদ।
আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.